ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দেয়া দলটির সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের মালকানগিরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছেন 21 জন মাওবাদী সদস্য।
লন্ডন থেকে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
শরণার্থীদের আশ্রয় শিবির হিসেবে খ্যাত ক্যালে জঙ্গল ভেঙে দিয়েছে ফরাসি দাঙ্গা পুলিশ।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। সোমবার ইরাকি বাহিনী মসুলের উপকণ্ঠে গোলা বর্ষণ করে। ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে ইরাকের দ্বিতীয় বৃহৎ শহর এর পুনর্নিয়ন্ত্রণ গ্রহণ করার অভিযানের এ হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। মসুল থেকে 15 কিলোমিটার পূর্বে অবস্থিত বারটেলা শহরের কাছে আক্রমণ চালানো হয়। ইরাকি বাহিনী ও কুর্দি যোদ্ধারা মসুলের পূর্ব ও দক্ষিণে ছোট ছোট শহরগুলোর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে মসুলের দিকে। ব্রেট ম্যাকগার্ক হচ্ছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশনের বিশেষ দূত। কোয়ালিশন গত 2 বছর ইসলামিক স্টেট লক্ষ্যস্থলের ওপর বিমান আক্রমণ চালাচ্ছে। ম্যাকগার্ক সোমবার টুইটার বার্তায় বলেন, এ পর্যন্ত সকল লক্ষ্যই অর্জন করা গেছে। ফ্রান্সের উত্তরাঞ্চলের বন্দর শহর ক্যালেতে শরণার্থী শিবির, যেটি জঙ্গল নামে পরিচিত, পুরুষ ও মহিলারা সুটকেস আর জিনিসপত্র নিয়ে সেই শিবির ছেড়ে চলে যাচ্ছে। শীঘ্রই ওই শরণার্থী শিবির ভেঙে দেওয়া হচ্ছে। সম্ভাব্য 8,000 শরণার্থী যারা বিবর্ণ নোংরা পরিবেশে সেখানে বসবাস করতেন, তাদের সেখান থেকে সরিয়ে নিতে সপ্তাহখানেক সময় লাগবে। অভিবাসন প্রত্যাশীদের ফ্রান্সের সর্বত্র শরণার্থী কেন্দ্রে যাওয়ার এবং সে দেশে আশ্রয় চাওয়ার একটা সুযোগ দেওয়া হবে। উদ্বেগ দেখা দিয়েছে যে বহু শরণার্থী হয়তো ওই স্থান ত্যাগ করতে চাইবেন না, কারণ তারা ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেনে যেতে চান। আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী, যিনি এখন লন্ডনে আছেন, তিনি এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
6,500 শরণার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে ফ্রান্সের বিভিন্ন স্থানে নতুন আশ্রয় কেন্দ্রে। সোমবার ভোরে শরণার্থীদেরকে বাসে তোলা শুরু হয়। এই প্রক্রিয়া চলবে 3 দিন। যদিও গত রাতে পুলিশের সঙ্গে শরণার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে প্রায় 1 দশক ধরে এই শরণার্থীরা জঙ্গলেই বসবাস করছিলেন। বলা হয়েছে এই শরণার্থীরা ফ্রান্সে আশ্রয়ের জন্য একটি নির্দিষ্ট সময় পাবেন। এই সময়ের মধ্যে তাদেরকে আশ্রয় আবেদন করতে হবে, অন্যথায় তাদেরকে যার যার দেশে ফেরত পাঠানো হবে। কেলে জঙ্গলের একজন শরণার্থী সুদানের 26 বছর বয়সী আহমেদ, তিনি 7 মাস কঠিন লড়াইয়ের পর ফ্রান্সের এই জঙ্গলে পৌঁছেছিলেন। তিনি বলেন, এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ এই জঙ্গলে সীমাহীন সমস্যা। ওদিকে মাঠ পর্যায়ে যেসব স্বেচ্ছাসেবক ও চ্যারিটির লোকজন কাজ করছেন, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শরণার্থীদের মধ্যে অনুভূতি অবশ্য মিশ্র। তাদের মধ্যে যারা ফ্রান্সে আশ্রয় চেয়েছিলেন, তারা স্বস্তি বোধ করছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দেয়া দলটির সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, কাউন্সিলের শেষ সেশনে শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, কারণ আগামীবার আওয়ামী লীগকে অবশ্যই যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে।
পরিষ্কার বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
এই কথাগুলো থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে তাদের লক্ষ্য কি এবং তারা কি করতে চান বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ অনৈতিকভাবে দেশ শাসন করছে এবং তারা গণতন্ত্রের সকল স্তম্ভ ভেঙে দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তিনি বলেন, মানুষের কথা বলার, লেখার, সমবেত হওয়ার, প্রতিবাদ করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচার অভিযানে প্রতিদিন এটাই প্রমাণ করছেন যে তিনি ওই পদের জন্য অযোগ্য। 8ই নভেম্বরের নির্বাচনে ওবামা ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনকে সমর্থন দিচ্ছেন। নেভাদা রাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে হিলারির সমর্থনে প্রেসিডেন্ট বক্তব্য রাখেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বারবার এই অভিযোগ করেছেন যে তাঁর বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির সুযোগ রয়েছে। ওবামা বলেন ট্রাম্পের এই কথা বলার অর্থ হচ্ছে তিনি হারছেন। ওদিকে রবিবার ট্রাম্প ফ্লোরিডার নেপলসে নির্বাচনী প্রচার অভিযান চালান। নির্বাচিত ও সরকারি পদে থাকাকালীন ক্লিন্টনের আচরণ সম্পর্কে তিনি প্রশ্ন তোলেন। ট্রাম্প দুর্নীতি মোকাবিলা করার তাঁর প্রস্তাব সম্পর্কেও বক্তব্য রাখেন। ভারতের উত্তরপ্রদেশে রাজ্যের ক্ষমতার লড়াইয়ের বিবরণ পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
উত্তরপ্রদেশ রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির ভাঙন আটকানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। একদিকে দলের শীর্ষ নেতা মুলায়ম সিং যাদব ও তাঁর ভাই শিবপাল, অন্যদিকে মুলায়ম পুত্র তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সোমবার লখনৌতে দলের এক শান্তি বৈঠকে বিবদমান কাকা ভাইপো শিবপাল ও অখিলেশের মধ্যে একটা সন্ধির চেষ্টা করেন মুলায়ম, কিন্তু লাভ হয়নি। উপরন্তু দলীয় কর্মীদের সামনেই পিতা পুত্র ক্রুদ্ধ বাক্য বিনিময় করতে থাকেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এরপর অখিলেশ হয়তো দল ভেঙে বেরিয়ে এসে নতুন একটা দল গঠন করবার চেষ্টায় থাকবেন। বিরোধী দলগুলি এই দলের ভাঙনের সম্ভাবনায় উল্লসিত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের অন্ধ্রপ্রদেশ ওড়িশা সীমান্তের মালকানগিরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 21 জন মাওবাদী। স্থানীয় সময় সোমবার ভোরের এই ঘটনায় 2 পুলিশ কর্মীও জখম হয়েছেন। বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের মালকানগিরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছেন 21 জন মাওবাদী সদস্য। আজ ভারতীয় সময় সোমবার ভোরের এই ঘটনায় 2 পুলিশ কর্মীও জখম হয়েছেন। পুলিশ প্রশাসন সূত্রের খবর, মালকানগিরির 10 কিলোমিটার ভেতরে বৈঠকের জন্য সমবেত হয়েছিল 50 থেকে 60 জন মাওবাদী সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে ওই এলাকায় প্রথম সারির মাওবাদী নেতাদের বৈঠক হওয়ার কথা। এরপরই গতকাল রাত থেকে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল, সেলফ লোডিং রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ওড়িশার মালকানগিরি মাওবাদী অধ্যুষিত এলাকা বলেই গোটা দেশে চিহ্নিত। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সীমান্তের অপর পার থেকে গুলি চালনায় 2 শিশু সহ অন্তত 3 ব্যক্তি নিহত হয়। ভারতীয় পুলিশ সূত্রে বলা হয়েছে, সোমবার খুব ভোরে 1 কিশোর নিহত হয় ও 4 বেসামরিক ব্যক্তি আহত হয় যখন পাকিস্তানি সীমান্তরক্ষীরা সীমান্তের ওপারে গোলাগুলি চালায়। পাকিস্তানের সামরিক বাহিনী থেকে বলা হয়, ভারতীয় সেনারা বিতর্কিত এলাকায় কার্যত যে সীমান্ত তার ওপার থেকে গুলি চালায় এবং 2 পাকিস্তানি বেসামরিক ব্যক্তি নিহত হয়। পাকিস্তান বলেছে বেসামরিক লোকজনদের মধ্যে ছিল 18 মাসের 1 শিশু। রবিবার ওই ঘটনায় 7 আহত হয়। বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সোমবার ইরাকি বাহিনী মসুলের উপকণ্ঠে গোলা বর্ষণ করে। ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে ইরাকের দ্বিতীয় বৃহৎ শহরের পুনর্নিয়ন্ত্রণ গ্রহণ করার অভিযানের এ হচ্ছে 2 সপ্তাহ। ফ্রান্সের উত্তরাঞ্চলের বন্দর শহর ক্যালেতে শরণার্থী শিবির, যেটি জঙ্গল নামে পরিচিত, পুরুষ ও মহিলারা সুটকেস আর জিনিসপত্র নিয়ে সেই শিবির ছেড়ে চলে যাচ্ছে। শীঘ্রই ওই শরণার্থী শিবির ভেঙে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচার অভিযানে প্রতিদিন এটাই প্রমাণ করছেন যে তিনি এই পদের জন্য অযোগ্য। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। বাংলাদেশে ক্রমাগতভাবে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। পুলিশ সদর দফতরের এক হিসেব অনুযায়ী গত ৬ বছরে দেশে ৪৯,৭৬০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ মন্তব্য সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আত্মহত্যার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান দশম, যা ২০১১ সালে ছিল ৩৮তম। এক পরিসংখ্যানে দেখা গেছে ২০১৪ সালে সারা দেশে যেখানে আত্মহত্যা করেছেন ১২,০০০ জন, সেখানে ২০১৫ সালে সে সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৪,০০০। ২০১৬ সালের প্রথম মাসেই তা ২,৫০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে তরুণ ও কিশোর বয়সীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। সম্প্রতি মাদারীপুর জেলার পৃথক তিনটি স্থানে একই দিনে ৩ যুবক ও যুবতী আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সাধারণত আত্মহত্যার বেশিরভাগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না এবং আইন থাকলেও লোকলজ্জা ও ঝামেলায় পড়ার ভয়ে অনেকেই আত্মহত্যার ঘটনাকে পুলিশের গোচরীভূত করেন না। তাই পুলিশের দেয়া তথ্যের চেয়েও দেশে আত্মহত্যার সংখ্যা বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, মানব সম্পদের এত বড় অপচয়ের এই প্রবণতা প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সামাজিকভাবে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাউন্সেলিং ব্যবস্থা রাখলে এই প্রবণতা কমে আসবে বলে তারা মনে করেন। ভয়েস অফ আমেরিকার তরফে আত্মহত্যার কারণ এবং আত্মহত্যার প্রবণতা প্রতিরোধের এবং প্রতিকারের উপায় সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামালউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিষণ্ণতাকে আত্মহননের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
আমাদের দেশের আত্মহত্যা দিন দিন বেড়ে যাচ্ছে, মূল কারণ মূলত বিষণ্ণতা বা ডিপ্রেশন, এবং বিষণ্ণতার পিছনে রয়েছে নানান রকমের কারণ, এর মধ্যে পারিবারিক, সামাজিক এবং বিদ্যালয় সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত, বন্ধু বান্ধব সংক্রান্ত সমস্যা থেকে মানুষের মধ্যে যে হতাশা বা দ্বন্দ্ব বা ক্ষোভ তৈরি হয় সেগুলোই পঞ্জীবিত হয়ে মানুষের মধ্যে বিষণ্ণতার জন্ম দেয়। এবং বিষণ্ণতা একটা মরণ রেখে এখন বিশ্বের সর্বত্রই, এবং এই বিষণ্ণতাই মূলত আত্মহত্যার দিকে মানুষকে প্ররোচিত করে। এটা প্রতিকার এবং প্রতিরোধ দুটোই ব্যবস্থা আছে। প্রতিরোধ বা প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে এসব ছেলে বাবা মার সাথে বড় হয় সে পরিবেশকে নিয়মিত করা, যেমন স্কুলের শিক্ষায় তাদের সাথে ইন্টারেক্ট করে, বিশেষ করে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক সুন্দর সাবলীল হয়, সেখান থেকে ছেলেমেয়েরা অনেক সময় তাদের ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে দূরে থাকতে পারে।
সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসার ফলে যে সকল সমস্যার সৃষ্টি হচ্ছে তার ফলেও আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করে অধ্যাপক কামালউদ্দিন বললেন, আত্মহত্যা প্রতিরোধ করার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমান দায়িত্ব রয়েছে। তারা যদি সঠিকভাবে সকলে যার যার দায়িত্ব পালন করেন তবে এ সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন ২০২-৬১৯-৩০৬২।
বুধবার ২৬ অক্টোবর আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের প্রভাব। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল।
প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করার কোনো উপায় নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যাতে সর্বনাশা ঘটনা হয়ে না ওঠে তা প্রতিরোধেরও কি কোনো উপায় নেই?
হ্যাঁ, আছে বই কি। বিশ্ব দুর্যোগ প্রতিবেদন লেখক উল্লেখ করেছেন, হারিকেন, বন্যা ও খরার মতো অনেক প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এবং ওইসব প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে থেকেই ধারণা করাটা সম্ভব। অতএব সরকার প্রস্তুতির জন্য বিনিয়োগ এবং দুর্যোগের ঝুঁকি কিভাবে কমানো যায় তা পরিমাপ করে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে পারেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের মহাসচিব এলহাজ আসাই তিনি বললেন,
ইট মেক সেন্স
আগাম সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ নির্ধারণ করতে পারে প্রাকৃতিক দুর্যোগটি বিপর্যয়মূলক হবে নাকি হবে না। এটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা জীবন রক্ষা করে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।
বিশ্ব দুর্যোগ প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে গত বছর 10 কোটি 80 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই সংখ্যা আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলেই ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনের সহ সম্পাদক ডেভিড স্যান্ডারসন বললেন,
Something like $100 billion dollars has been spent in disasters between 1991 and 2010. Two-thirds of that has gone into response.
1991 থেকে 2010 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যয় হয়েছে 1,000 কোটি টাকা। এর মধ্যে 2/3 ব্যয় হয়েছে দুর্যোগ পরবর্তী পদক্ষেপ গ্রহণে, এবং প্রত্যেক $100 মধ্যে মাত্র 40 সেন্টস দুর্যোগের ঝুঁকি হ্রাসে ব্যয় করা হয়, যা সমুদ্রের মধ্যে মাত্র এক বিন্দু পানির মতো।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে দক্ষিণ এশিয়া তথা ভারত বা বাংলাদেশের প্রস্তুতি কেমন? ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের এমন একটি প্রশ্নের জবাবে ভারতের পরিবেশ বিজ্ঞানী ডক্টর নিতাই কুণ্ডু আমাদের বললেন,
ভারতের যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সাধারণত একটা হচ্ছে বন্যা, দুই হচ্ছে কোস্টাল এরিয়া, মানে যেটা আমরা সমুদ্রের পাশে যে সমস্ত অঞ্চল আছে সেখানে ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প এবং পাহাড়ের ল্যান্ডস্লাইড, এই যে 4 রকম মূলত যে প্রাকৃতিক দুর্যোগ হয়, তো সেগুলোকে কিন্তু দুটো ভাবে কিভাবে প্রতিরোধ মোকাবিলা করা যায় তার ব্যবস্থা আছে। একটা হচ্ছে আগাম পূর্বাভাস দেয়া, যাতে করে বিশেষ করে সম্পত্তির ক্ষতি সবটা তো আর এড়ানো যাবে না, কিন্তু প্রাণহানিটা কমানো যাবে। আর একটা হচ্ছে যেটাকে আমরা বলি কোপিং মেকানিজম, অর্থাৎ দুর্যোগের মধ্যেও কিভাবে টিকে থাকা যাবে, যতটা ক্ষয়ক্ষতি কমানো যায়। এই দুটো ভাবেই আমাদের ভারতবর্ষে, কিন্তু শুধু ভারতবর্ষে যেমন করা আছে যে কান্ট্রি এবং প্রভিন্সগুলোতেও সেভাবে করা আছে, সেই মোকাবিলা পরিকল্পনা করা আছে, এবং সেইগুলোকে যাতে রূপায়িত করা যায় দুর্যোগের সময় তার জন্য প্রশিক্ষণ দিয়ে সেরকম বাহিনীও তৈরি করা আছে।
পরিবেশ সংক্রান্ত ভারত এবং বাংলাদেশের কয়েকটি যৌথ কর্মসূচিতে কাজ করেন ডক্টর নিতাই কুণ্ডু। তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই।
বাংলাদেশে কিন্তু আগে যে অবস্থা ছিল এখন কিন্তু সেরকম নেই। এখন বাংলাদেশেও কিন্তু আগাম পূর্বাভাস দেওয়ার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, বিশেষ করে ওই উপকূল এলাকায়, সুন্দরবনের উপকূল এলাকায়। আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংক বা বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ডোনার এজেন্সি আছে, তারা বিভিন্নভাবে এইভাবে বাংলাদেশের যে সরকারি যারা আধিকারিক এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে প্রশিক্ষণ দিয়ে কিন্তু এই ধরনের মোকাবিলার বাহিনী তৈরি করেছে। শুধু তাই নয়, তাদের নিয়োগ করে এবং এলাকার এনজিও বা যারা আছেন যাকে আমরা বলি কমিউনিটি বেসড অর্গানাইজেশন, তাদের সঙ্গে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হচ্ছে। তবে বলতে পারেন প্রয়োজনের তুলনায় কতটা কম বেশি সেই বিষয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু একেবারে কিন্তু পিছিয়ে নেই, এটুকু আমি জানি। কারণ আমি কয়েকটা বিষয়ের সঙ্গে যুক্ত আছি ওই দুটো দেশের যে কমন প্রোগ্রামগুলো থাকে তার সঙ্গে।
তবে ডক্টর কুণ্ডু মনে করেন, দূষণ কেন্দ্রিক যেসব দুর্যোগ হচ্ছে তা মোকাবেলায় উন্নত দেশগুলোর উচিত অনুন্নত অথবা উন্নয়নশীল দেশগুলোকে আরো সহযোগিতা দেয়া, যা মূলত প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং জানমাল বাঁচাতে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করবে।
আপনারা এতক্ষণ শুনলেন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা, সতর্কতা ও অর্থায়নের উপর একটি রিপোর্ট, ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের প্রতিবেদন থেকে তথ্য, এবং ভারতের একজন পরিবেশ বিজ্ঞানীর মন্তব্য নিয়ে রিপোর্টটি করেছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার। রাজধানী ওয়াশিংটন ডিসির এবং এর বৃহত্তর এলাকার চারপাশ ঘিরে বেল্টওয়ে 495 নামে যে হাইওয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক কি এই মহাসড়কের, সে বিষয়ে ডগ বার্নার্ডের একটি রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
রাজনীতিতে অনেক শব্দ ব্যবহার করা হয় যার অর্থ বোঝা কঠিন, যা অস্পষ্ট। এটি তেমন কোনো শব্দ নয়, শব্দের সমষ্টি, ইনসাইড দ্য বেল্টওয়ে। এখন বেল্টওয়ের অভ্যন্তরে নিয়ে কথা বলার আগে প্রশ্ন আসে, বেল্টওয়ে কি? ক্যাপিটাল বেল্টওয়ে হচ্ছে 64 মাইল দীর্ঘ সুপার হাইওয়ে ইন্টারস্টেট 495 নামে পরিচিত, যা রাজধানী ওয়াশিংটন ডিসির চারদিকে ঘিরে রয়েছে। 1964 সালে নির্মিত হয় এই ইন্টারস্টেট 495 হাইওয়ে। তবে বেশিরভাগ গাড়ি চালকের কাছে এই হাইওয়ে নিয়ে প্রশ্ন করলে সম্ভবত তারা বলবেন এখানে নির্মাণ কাজ কখনোই শেষ হয় না। বিশ্বের বহু শহরেই বেল্টওয়ে নির্মিত হয় মূলত যানজট কমানোর লক্ষ্য নিয়ে, তবে ওয়াশিংটনের ক্ষেত্রে বিষয়টি আলাদা। জরুরি সময়ে যেন সেনাবাহিনীর সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে সরানো সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই বেল্টওয়ে নির্মাণ করা হয়। তবে আজকাল বেল্টওয়ের চিত্র ভিন্ন, মনে হয় যেন এটি একটি পার্কিং লট। বেল্টওয়ে নিয়ে এখন মানুষের অভিযোগের অন্ত নেই, মনে হয় যেন কয়েক দশক আগে ওয়াশিংটনের আইন প্রণেতা এবং ক্ষমতাসীনরা গোটা জাতির প্রয়োজনের ব্যাপারে খানিকটা অজ্ঞ ছিলেন কিংবা তেমনটি ভাবেননি। এটি হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং তার বেল্টওয়ে। বেল্টওয়ের মধ্যেই যেন সবকিছু, আর সবকিছু গোটা জাতি বেল্টওয়ের বাইরে। বেল্টওয়ের ভেতর থেকে বেল্টওয়ের বাইরের জগৎ কিভাবে বিচ্ছিন্ন থাকে তা বোঝা যায়। প্রতারক রাজনীতিক, সম্পদশালী লবিস্ট, চতুর কন্ট্রাক্টর বা নিজস্ব তালে চলা গণমাধ্যম সবাই বেল্টওয়ের মধ্যে থাকার দাবি করেন। এর অর্থ হচ্ছে তারা সমস্যার অংশ, সমাধানের নয়। রাজনীতিবিদরা ওয়াশিংটন ডিসির সব অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন ওয়াশিংটন ডিসি রাজধানী হওয়ার পর থেকেই। বিষয়টা খানিকটা বিপরীতমুখী, কারণ রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার জন্যে, এখানে এই বেল্টওয়ের মধ্যে থাকার জন্যে বছরের পর বছর প্রচুর পরিমাণে সময় এবং অর্থ ব্যয় করে চলেছেন। যে কোনোভাবেই হোক, আপনি যদি আমেরিকার রাজনীতিতে আক্রমণ করতে চান, আপনার যা করতে হবে তা হচ্ছে আপনাকে বলতে হবে যে আপনার প্রতিদ্বন্দ্বী বেল্টওয়ের অভ্যন্তরের লোক। এতে সকলেই বুঝতে পারবেন আপনি কি বোঝাতে চান।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আপনারা এখন শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
যুক্তরাষ্ট্র সরকার কখনো কখনো বিশেষ সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড বা যারা ওই সংগঠনের তৎপরতায় বিশেষ ভূমিকা রাখছে তাদের শনাক্ত করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এসব ব্যক্তিরা নেতৃত্বের অংশস্বরূপ বা সন্ত্রাসী সংগঠনকে অর্থ যোগান দিয়ে সহায়তা করে থাকে। তবে সকল ক্ষেত্রে এরা হয় সন্ত্রাসী তৎপরতায় প্রতিশ্রুত, অথবা সন্ত্রাসী তৎপরতার প্রতি বিশেষ ঝুঁকিপূর্ণ, অথবা সন্ত্রাসী তৎপরতার প্রসারে বা সহযোগিতার নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর সেপ্টেম্বরের মাঝামাঝি নির্বাহী আদেশ 13224 বলে ফাতি আহমেদ মোহাম্মদ হামাদকে বিশ্বজনীন বিশেষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। হামাদ হামাস ফিলিস্তিনি ইসলামী কট্টর সংগঠনে গত 9 বছর ধরে রাজনৈতিক নেতা হিসেবে ভূমিকা রেখেছে, যে সংগঠনটি গাজাতটে নেতৃত্বদানকারী কর্তৃপক্ষ বলে বিবেচিত। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কার্বি বলেন, হামাসের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে হামাসের হয়ে সে সন্ত্রাসী তৎপরতায় জড়িত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর যে সংগঠনকে বিশেষ বিশ্বজনীন সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে, সেই সংগঠনের একজন শীর্ষ সদস্য হয়ে সে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত আছে। হামাদ হামাস সংগঠনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। মন্ত্রী থাকা অবস্থায় সে গাজার নিরাপত্তার দায়িত্বে ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সে অন্যান্য সন্ত্রাসী সেলগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করত। সে আলাক্সা টিভি সম্প্রসারণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। নির্বাহী আদেশ 13224 বলে, ট্রেজারি দফতর 2010 সালের মার্চ মাসে স্টেশনটিকে বিশেষ বিশ্বজনীন সন্ত্রাসী তৎপরতার কেন্দ্র বলে চিহ্নিত করে। মিস্টার কার্বি বলেন, আলাক্সা টিভি এমন একটি মুখ্য টেলিভিশন সম্প্রচার কেন্দ্র যেখানে অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সশস্ত্র যোদ্ধা হিসেবে নিয়োগ করা হয় এবং যুবক বয়সে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা হয়। সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হলে কোনো সংস্থা বা সন্ত্রাসীর তৎপরতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা যায়। চিহ্নিত করার কারণে যুক্তরাষ্ট্রের আয়ত্তাধীন সকল সহায় সম্পদ, যাতে ফাতি আহমেদ মোহাম্মদ হামাদের স্বার্থ জড়িত, তা জব্দ করা হবে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে তার লেনদেন নিষিদ্ধ করা হবে। ফাতি হামাদকে বিশেষ বিশ্বজনীন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র সরকার তার যে কোনো হোল্ডিং বা ব্যাংকিং অ্যাকাউন্ট জব্দ করে দেবে এবং তার আন্তর্জাতিক ব্যাংকিং নিষিদ্ধ করা হবে, যার ফলে তার জন্য এবং তার অনুসারীদের জন্য হামাস সংগঠনের ভয়ঙ্কর কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া দুষ্কর হবে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
সোমবার ইরাকি বাহিনী মসুলের উপকণ্ঠে গোলাবর্ষণ করে। ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে ইরাকের দ্বিতীয় বৃহৎ শহরের পুনর্নিয়ন্ত্রণ গ্রহণ করার অভিযানের এ হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। মসুল থেকে 15 কিলোমিটার পূর্বে অবস্থিত বর্টেলা শহরের কাছে আক্রমণ চালানো হয়। ইরাকি বাহিনী ও কুর্দি যোদ্ধারা মসুলের পূর্ব ও দক্ষিণে ছোট ছোট শহরগুলোর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে মসুলের দিকে। ব্রেট ম্যাকগার্ক হচ্ছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশনের বিশেষ দূত। কোয়ালিশন গত 2 বছর ইসলামিক স্টেট লক্ষ্যস্থলের ওপর বিমান আক্রমণ চালাচ্ছে। ম্যাকগার্ক সোমবার টুইটার বার্তায় বলেন, এ পর্যন্ত সকল লক্ষ্যই অর্জন করা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচার অভিযানে প্রতিদিন এটাই প্রমাণ করছে যে তিনি ওই পদের জন্য অযোগ্য। 8ই নভেম্বরের নির্বাচনে ওবামা ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে সমর্থন দিচ্ছেন। নেভাডা রাজ্যের লস ভেগাসে এক অনুষ্ঠানে হিলারির সমর্থনে প্রেসিডেন্ট বক্তব্য রাখেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বারবার এই অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির সুযোগ রয়েছে। ওবামা বলেন, ট্রাম্পের ওই কথা বলার অর্থ হচ্ছে তিনি হারছেন। ওদিকে রবিবার ট্রাম্প ফ্লোরিডার নেপলসে নির্বাচনী প্রচার অভিযান চালান। নির্বাচিত সরকারি পদে থাকাকালীন ক্লিনটনের আচরণ সম্পর্কে তিনি প্রশ্ন তোলেন। ট্রাম্প দুর্নীতি মোকাবেলা করার তাঁর প্রস্তাব সম্পর্কেও বক্তব্য রাখেন। ফ্রান্সের উত্তরাঞ্চলের বন্দর শহর ক্যালেতে শরণার্থী শিবির, যেটি জঙ্গল নামে পরিচিত, পুরুষ ও মহিলারা সুটকেস আর জিনিসপত্র নিয়ে সেই শিবির ছেড়ে চলে যাচ্ছে। শীঘ্রই ওই শরণার্থী শিবির ভেঙে দেওয়া হচ্ছে। সম্ভাব্য 8,000 শরণার্থী যারা বিবর্ণ নোংরা পরিবেশে সেখানে বসবাস করতেন, তাদের সেখান থেকে সরিয়ে নিতে সপ্তাহখানেক সময় লাগবে। অভিবাসন প্রত্যাশীদের ফ্রান্সের সর্বত্র শরণার্থী কেন্দ্রে যাওয়ার এবং সেদেশে আশ্রয় চাওয়ার একটা সুযোগ দেয়া হবে। উদ্বেগ দেখা দিয়েছে যে বহু শরণার্থী হয়তো ওই স্থান ত্যাগ করতে চাইবে না, কারণ তারা ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেনে যেতে চায়। এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচাইতে ঊর্ধ্বতন কূটনীতিক ফিলিপিন্সের পররাষ্ট্র বিষয়ক সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এর কদিন আগে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো ডুটার্টে চীন সফরের সময় বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। ড্যানিয়েল রাসেল সোমবার পারফেক্টো ইএসএকে বলেন, দুতার্তে বারবার যে বিতর্কিত মন্তব্য করছেন এবং ফিলিপিন্স কী করবে সে ব্যাপারে যে অনিশ্চয়তা আছে, তা শুধু যুক্তরাষ্ট্র নয় অন্যান্য দেশও ক্ষোভ সৃষ্টি করেছে। শনিবার প্রেসিডেন্ট দুতার্তে বেজিংয়ে যে মন্তব্য করেছেন তা থেকে একটু পিছিয়ে যান। তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করছেন না, তার দেশের স্বার্থেই তাকে তা বজায় রাখতে হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সীমান্তের অপর পার থেকে গুলি চালনায় 2 শিশুসহ অন্তত 3 ব্যক্তি নিহত হয়। ভারতীয় পুলিশ সূত্রে বলা হয়, সোমবার খুব ভোরে 1 কিশোর নিহত হয় ও 4 বেসামরিক ব্যক্তি আহত হয় যখন পাকিস্তানি সীমান্তরক্ষীরা সীমান্তের ওপারে গোলাগুলি চালায়। পাকিস্তানের সামরিক বাহিনী থেকে বলা হয়, ভারতীয় সেনারা বিতর্কিত এলাকায় কার্যত যে সীমান্ত তার ওপার থেকে গুলি চালায় এবং 2 জন পাকিস্তানি বেসামরিক ব্যক্তি নিহত হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান খালি। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.